الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যারা নিয়মিত সিরাত নবীর আলোচনা শুনে আসছেন, আমরা এই মুহূর্তে এসেছি হিজরি নবম সনে, এবং হিজরি নবম সনে মক্কা বিজয় এবং তাইফের হুনাইনের যুদ্ধে বিজয়ের পরে গোটা আরব দেশ থেকে, বিভিন্ন কবিলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে বিভিন্ন কবিলার লোকজন মদিনামুখে রওনা করে তারা আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করছেন, ইসলাম সম্পর্কে জানছেন এবং কালিমাতুর শাহাদা পড়ছেন। প্রচুর লোক এভাবে মদিনা তৈয়বাতে এসেছেন। আজকে আমাদের আলোচনা আসছে যে বনি আসাদ ইবনে খুজাইমা নামে একটি কবিলা, তাদের লোকজন মদিনায় আসলেন। তারা প্রায় দশজন আসলেন। তাদের মধ্যে ছিলেন হাদরামি ইবন আমের, দেরার ইবন আজওয়ার, রওয়াবেসা ইবন মাবাদ, নুকাদা ইবন আবদুল্লাহ, তলাইহা ইবন খুয়াইলেদ, এই জাতীয় বেশ কয়েকজন, দশজন এই কবিলার যারা নেতৃস্থানীয় তারা এসেছিলেন। তারা যখন আসলেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবিদের সঙ্গে বসা ছিলেন। ওনারা এসে মসজিদে ঢুকলেন, সালাম করলেন এবং কথাবার্তা হলো। তখন হাদরামি ইবনে আমের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শাহিদনা আন্নাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন, হে রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা ঈমান এনেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং বান্দা, এবং ওয়াজিনাকা ইয়া রাসূলুল্লাহ ওয়া লাম তাবআস ইলাইনা বাআসান, আমরা আপনার কাছে নিজেই এসেছি, আপনি আমাদের কাছে কাউকে পাঠাতে হয়নি, আমরা নিজ দায়িত্বে এসেছি, ওয়ালাম নুকাতিলকা কামা কাতালাতকাল আরব, আর আমরা আপনার সঙ্গে কোনো যুদ্ধ করিনি যেভাবে আরবের বিভিন্ন গোত্রগুলো আপনার সঙ্গে অনেক যুদ্ধ বিগ্রহ করেছে, আমরা তাও করিনি, ওয়া নাহনু আলা মান ওয়ারা আনা, আর আমরা আমাদের পেছনে যারা আছে তাদের প্রতিনিধিত্ব করতে এসেছি, অর্থাৎ আমরা আপনার কোনো প্রতিনিধি ছাড়াই, আপনি আমাদের কাছে কাউকে পাঠাতে হয়নি, আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করিনি। আমরা খুব করে বললো যে মনে হয় যেন তারা ওনার প্রতি এহসান করেছে, ইসলাম কবুল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনেক দয়া করলো মনে হয় যেন। কথাটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়নি, কারণ ঈমানের তৌফিক পাওয়া, ঈমান আনতে পারা, এটা তো আল্লাহ তাআলার একটা মেহরবানি তাদের প্রতি, তারা তো আল্লাহর শুকর আদায় করবে। কিন্তু মনে হচ্ছে যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হয়তো ওনারা এত খেয়াল করেননি যে আমরা ইসলাম এনে আপনাকে তো একটু উপকারী করে দিলাম বোধ হয়। তো এইরকম ভাবধারা, এরকম ধারণাকে আল্লাহ তাআলা রদ করার জন্যই সঙ্গে সঙ্গে সূরা হুজরাতের ১৭ নম্বর আয়াত পাঠালেন, নাজিল করে আল্লাহ তাআলা বলছেন সেখানে তাদের এই ধরনের কথাবার্তাকে লক্ষ্য করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। তারা আপনার প্রতি অনেক ইহসান প্রদর্শন করে, তারা মনে হয় না আপনার প্রতি অনেক তারা উদারতা দেখিয়েছে, আপনার অনেক উপকার করে দিয়েছে যে তারা ইসলাম এনেছে, আপনার অনেক উপকার করে ফেললো মনে হয় যেন। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি বলে দেন না, তোমাদের ইসলাম নিয়ে তোমরা আমার প্রতি ইহসান দেখানোর কোনো দরকার নেই, আমার উপকারের কোনো দরকার নেই, বরঞ্চ তোমাদের উচিত ছিল চিন্তা করা, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, যে বরঞ্চ আল্লাহ তাআলা তোমাদের প্রতি তার দানের কথা উল্লেখ করতে পারেন, তার দানের কারণেই, তার বদান্যতার কারণে, তার তৌফিকের কারণে যে তিনি তোমাদেরকে হেদায়ত দিলেন ঈমানের জন্য, এটা তো তোমাদের আল্লাহ তাআলার প্রতি অনেক কৃতজ্ঞ হওয়া দরকার ছিল। আল্লাহ তাআলা তোমাদেরকে মেহরবানি করে হেদায়ত না দিলে তো তোমরা গোমরা হয়ে থাকতে, কত ক্ষতিগ্রস্ত হতে। ইন কুনতুম সাদিকিন, যদি সত্যিকার ঈমানদার হও তাহলে তোমরা এভাবেই চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি কত ইহসান করেছে। এরপরে আরো রেওয়ায়েতে আসছে যে তারা আরো বলা শুরু করেছিল, কাতালাত কা মুদার ওয়ালাসনা বি আকাল্লিহিম আদাদান ওয়ালা আকাল্লিহিম শাওকাতান, যে আপনার সঙ্গে তো মুদার মানে কুরাইশদের সমস্ত কবিলাগুলো কত যুদ্ধ করলো, আর আমরা তো সংখ্যার দিক থেকে তাদের চেয়ে কম না, আমাদের শক্তি শক্তির দিক থেকে আমরা কম কম না, আমরা চাইলে তো আপনার সঙ্গে লড়াই করতে পারতাম, তাও তো করিনি। তো এই কথাবার্তা যখন তারা বলল তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহ আনহুমা এগুলা শুনে বললেন তাকাল্লামু হাকাদা, তারা এভাবে কথা বললো ইয়া রাসূলুল্লাহ এটা কি ঠিক হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা না থাক, এটা কি নিয়ে তোমরা মাইন্ড করো না, ইন্না ফিকহা হাউলাই কালিল ওয়া ইন্না শাইতানা ইয়ানতিকু আলা আলসিনাতিহিম, যে আসলে এদের বুঝ কম জ্ঞান কম, কি কথা তারা বলছে, ইসলাম কবুল করে আমাদের প্রতি তারা কত মনে যেন দয়া করে ফেললো, এরকম একটা ধারণা তারা নিয়ে এসেছে। অথচ আল্লাহ তাআলা যে তাদেরকে উল্টাপাল্টা রাস্তায় নিয়ে যাননি, কুফরি শরিকের তরিকে থাকতে গিয়ে যুদ্ধ বিগ্রহ করেনি, বরঞ্চ তারা শান্তিপূর্ণভাবে ইসলামকে কবুল করতে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি তৌফিক দেওয়া হয়েছে, এটা তারা বুঝতে পারেনি। তো শয়তান তাদেরকে তাদের জবান দ্বারা এই উল্টাপাল্টা কথা বলিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমরা একটা দলিল পেলাম যে শয়তান মানুষের উপর সওয়ার হয়ে যায়, মানুষকে গোমরা করতে পারে, মানুষকে দিয়ে অন্যায় কথা বলাতে পারে। আমরা যখন রাগ গোসা হয়ে যাই, শয়তান জয়েন করে আমাদের মুখে দিয়ে অনেক অন্যায় কথাবার্তা বের করে নিয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় আমাদেরকে তৌফিক চাইতে হবে শয়তান থেকে আশ্রয়, আর দিন ইসলামের কথা মনে করতে হবে যে কেউ কেউ আমরা যারা ইসলামের খেদমত করি, দিনের খেদমত করি, এলেম কালামের কাজ করি, দাওয়াতি দিনের কাজ করি, আমরা অনেক সময় মনে করি আমি তো অনেক কিছু করে ফেলছি, আমি কত কাজ করছি দিনের জন্য, আমি কত এলেম প্রচার করছি, আমি কত নসিহাত করছি, এগুলো আমি অনেক কিছু করি করে ফেলেছি, আল্লাহ মাফ করুন, এগুলো আমাদের ধ্বংসের কারণ হয়ে যাবে, ক্ষতির কারণ হয়ে যাবে। বরঞ্চ আমি যদি আপনি যদি কেউ যদি আমরা একটু দিনের কাজ করি, তাহলে মনে করতে হবে যে আমি আল্লাহর প্রতি কত কৃতজ্ঞ থাকা উচিত, আল্লাহ তাআলা আমাকে তার দিনের কাজের জন্য ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আর তার পাশাপাশি সবসময় দরখাস্ত দিতে হবে যে আল্লাহ আপনি আমাদের কাজকে কবুল করেন, আমার খেদমতকে কবুল করেন। আল্লাহ তাআলা যদি কবুল না করেন, আমি সারা দিন কত সময় দিচ্ছি এগুলো কিচ্ছু কাজে আসবে না, কারণ আমার মনে হচ্ছে যেন নিয়তের পরিশুদ্ধতা নেই, আমি হয়তোবা এই কাজের জন্য আল্লাহ তাআলার কাছে বরঞ্চ দায়ী হয়ে যেতে পারি কিনা। এই জন্য সমস্ত আম্বিয়াই কেরাম আল্লাহ তাআলার কাছে দিনের জন্য কোনো কাজ করলে শুধু এটার জন্য এটা জাহির করতেন না, এটা প্রকাশ করতেন না, এটা বলতেন না, বলে বেড়াতেন না, তারা শুধুমাত্র আল্লাহর কাছে দরখাস্ত দিতেন যে আল্লাহ আপনি কি মেহরবানি করে কবুল করবেন আমার কাজটুকু। যেমন ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম আল্লাহ তাআলা ঘর বানিয়ে কি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইল এবং তার মা হাজির যে কত কোরবানি এই ঘরকে নির্মাণ করা নিয়ে, আমাদের এই কষ্টকে আপনি কবুল করুন, এই কাজকে আপনি কবুল করুন মেহরবানি করে। কাজেই আমরা যখন কোনো ইবাদত করব, তখন যে কোনো দিনের কাজ করব, আমাদের কত বেশি করে ফেলেছি, অন্যরা করে না, আমি অনেক বেশি করেছি, অন্যরা করতে পারে না, আমি অনেক বেশি কিছু করতে পারি, নাউজুবিল্লাহ, এই সমস্ত ধারণা শয়তান আমাদের মাইন্ডে নিয়ে আসে, এই জাতীয় কথা শয়তান আমাদের মুখ দিয়ে বের করে নেয়, কাজে আমি এত কিছু করলাম, এখন আমাকে আর দামি দেয় না, আমাকে জিজ্ঞেসই করে, তারা এখন সব কিছু নিজেরা দাবি করে, আমাকে বাদ দিয়ে ফেলেছে, আমার এ সমস্ত যোগ্যতার স্বীকৃতি দেয় না, আমার কৃতিত্বের কোনো স্বীকৃতি দেয় না, সব ভুলে গিয়েছে, এগুলো কিচ্ছু দরকার নেই। আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলে, সারা দুনিয়ার মানুষ যদি কেউ স্বীকার না করে, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আল্লাহ তাআলা কবুল না করেন, সবাই খুব বাহবা দেয়, সবাই খুব জিন্দাবাদ বলে, কোনো লাভ নেই। তাহলে এই আয়াত আমাদেরকে সূরা আল হুজুরাত খুব সুন্দর শিক্ষা দিচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে খবরদার, তুমি ঈমানের পথে, দ্বীনের পথে, আল্লাহর সন্তুষ্টির পথে যদি কিছু করে থাকো, তাহলে এটা নিসাব আল্লাহর মেহরবানি তোমার প্রতি, তুমি তার জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে থাকো, আল্লাহর কাছে আরো ছোট হয়ে যাও, এবং তুমি আল্লাহ এবং তার রাসূলের খুব উপকার করে ফেলেছ, দ্বীনের খুব উপকার করেছ, এই জাতীয় চিন্তা তুমি মাথায় রেখো না। এই যে বনু আসাদ ইবনে খুজাইমা লোকেরা আসলো, ইসলাম কবুল করলো, যাই হোক, তারপরে তারা চলে গেল, তাদের তারা মোটামুটি ইসলাম কবুল করেছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই কবিলার মধ্যে একটা সমস্যা ঘটে যায়। তারা তাদের মধ্যে একজন ছিল তোলাইহা ইবনে খুয়াইলিদ আল আসাদি, যে দর্জন এসেছিলেন বনি আসাদ ইবনে খুজাইমা কবিলার থেকে মদিনায় ইসলাম কবুল করার কথা বলতে। এই দর্জনের একজন ছিলেন কে? তোলাইহা ইবনে খুয়াইলিদ আল আসাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে এই তোলাইহা নিজে নবুয়তের দাবি করে বসলো ইসলাম থেকে মোরতাদ হয়ে গিয়ে, এবং বনু আসাদের অনেকেই তাকে নবী হিসাবে গ্রহণ করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে তাই তারা এই কাজ করে বসলো। পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দমন করলেন এবং তারা অনেকেই নিহত হয়ে গেল এবং অনেকে পালিয়ে গেল। পরে অবশ্য এই যে তোলাইহা যে নিজে নবী দাবু নবুয়তে দাবি করেছিল, আল্লাহ তাআলা তাকে আবার সমজ দান করলেন, সে রিয়েলাইজ করলো, বুঝতে পারলো, তিনি আবার তওবা করলেন, আবার ইসলাম কবুল করলেন। পরে ভালোই মুসলিম হিসাবে জীবনযাপন করেছিলেন, মুসলিম হিসাবে ওনার মৃত্যু হয়ে গেল। তাহলে দেখেন মানুষের ভিতরে গোমরাহি চলে আসা অসম্ভব কিছু না। আল্লাহ নবীর হাতে বায়াত করে ইসলাম কবুল করলেন, পরে আবার মোরতাদ হয়ে গেলেন, মিথ্যা নবীর দাবিদার হয়ে গেলেন, আবার আল্লাহ তাআলা মেহরবানি করে তাকে হেদায়েত দিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। পরবর্তী পর্যায়ে বনু আসাদের সবাই অবশ্য যারা বেঁচে ছিল পরে আবার সবাই প্রকৃত ইসলামে ফেরত এসেছেন এবং তাদের মধ্যে আর পরে কোনো সমস্যা হয়নি এই দুর্ঘটনার পরে। এটা ছিল হিজরি নবম সনের অন্যতম ঘটনা। এরপরে হিজরি নবম সনে আরেকটি ঘটনা ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে আদ-দহাক ইবনে সুফিয়ান আল কিলাবি রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন ছোট্ট একটি অভিযানে কয়েকজন সাহাবিকে নিয়ে আল কোরাতা এলাকায়। কোরাতা এলাকা, সেটা বেশ কিছু কবিলা সেখানে বসবাস করে, তাদের কাছে তিনি তাদেরকে এই কয়েকজন সাহাবিকে পাঠালেন তাদেরকে দিনের দাওয়াত দিতে। এবং তাদের মধ্যে ছিলেন তাদেরই এই কোরাতা বংশ থেকে কবিলা থেকে আসাই আসুয়াদ ইবনে সালামা ইবনে কোরাত। এই কোরাত বংশের আসুয়াদ নামে এই ব্যক্তি, তিনি আগেই ইসলাম কবুল করে মদিনায় হিজরত করেছিলেন। উনি ওনাকে সহ এই দলের মধ্যে পাঠালেন যে তারা আল কোরাতা এলাকায় এই কোরাত বংশের লোকদেরকে তারা দিনে দাওয়াত দিবেন। তখন তারা সেখানে তাদের সঙ্গে যখন এই ওনাকে এলাকায় গেলেন, গিয়ে ওনাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা শেষ পর্যন্ত দাওয়াত তো দিলই না, দুশ্মনী শুরু করে দিল, এমনকি তাদের প্রতি পাল্টা আক্রমণ করা শুরু করে দিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা তাদেরকে পাল্টা আক্রমণ করলেন, এমনকি তাদের সঙ্গে আসিয়াদ যিনি ছিলেন এই বনি কোরাতা আল কোরাতা এলাকা, তিনি নিজেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। সবাই ওনার গোষ্ঠী, তারা এখন কাফের হয়ে গেছে, কিন্তু তিনি মুসলিম হয়ে মুসলমানদের পক্ষ হয়ে এসেছেন। এরপরে যুদ্ধে তারা অনেকেই পালিয়ে গেল এদিকে সেদিকে, সুবিধা করতে পারলো না। তার মধ্যে ছিল তা এই আসিয়াদ ইবনে সালামা, আসিয়াদ যিনি মদিনা থেকে এসছেন কোরাতা এলাকায়, উনি অরিজিনালি কোরাত এলাকার লোক, উনি নিজে লড়াই করছেন মুসলমানদের পক্ষ থেকে। তিনি পেয়ে গেলেন তার বাবা সালামাকে, যিনি কাফেরদের অন্যতম নেতৃত্ব দিচ্ছেন। একটা ঘোড়ায় চড়ে তিনি এখনো কাফেরদের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন এবং মুসলমানদের মোকাবিলা করছেন, করার চেষ্টা করছেন। তিনি সন্তান ছেলে গেলেন বাবার কাছে, গিয়ে তাকে বুঝালেন যে আপনি বাবা এগুলো ছেড়ে দেন, ইসলামের দুশ্মনী, আপনি ইসলাম কবুল করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে আপনাকে পৌঁছে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করব, আপনি এগুলো বাদ দেন। কিন্তু সালামা কোনো রকমেই সেটা শুনল না, বরঞ্চ তার সন্তান যে আসিয়াত যে মুসলিম হয়েছে তাকে অনেক গালিগালাজ করলো এবং তার দিনকে গালিগালাজ করলো খুব বিশ্রী ভাষায়। শেষ পর্যন্ত সে ইসলামের বিরুদ্ধে অস্ত্র চালিয়েই যাবে। এই এই তখন তো এখন যুদ্ধের ময়দানে আসিয়াত এই মুহূর্তে তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার ঘোড়াকে অ্যাটাক করলেন, ঘোড়াকে আক্রমণ করলেন। তিনি ঘোড়ার উপরে বসা ছিলেন বাবা, তারপর বাবা পড়ে গেলেন, কিন্তু তিনি তার বাবাকে হত্যা করেননি, ধরে রেখেছেন। অন্য একজন সাহাবি এসে বাবাকে হত্যা করে দিয়ে দিল, কারণ সে মুসলমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে বিরোধী শক্তির মধ্যে আছে। এবং আসিয়াদ তিনি সেটা বাধাও দেন নাই, কারণ তিনি জানেন এখন ইসলামী নির্দেশ, বাবা ইসলামী দুশ্মনী করেছে, এখন তিনি নিজে হত্যা করে করবেন এদূর তিনি করেননি। কিন্তু অন্য মুসলিম যখন তার পিতাকে হত্যা করেছে, তিনি সেখানে কোনো বাধা সৃষ্টি করেননি, তিনি তার ইমানি এই দাবি পূরণ করার চেষ্টা করেছেন, তিনি দুর্বলতা দেখালেন। এরপর আরেকটি ঘটনা ঘটে এই হিজরি নবম সনে, হাবাসা ইথিওপিয়া থেকে কিছু লোক এসে তারা জেদ্দা এলাকার পাশে সমবেত হয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে যে তারা প্রয়োজন বোধে আরো লোকজন জোগাড় করে আরব এলাকা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। এইরকম প্রস্তুতির খবর ওনার কাছে পৌঁছে গেল মদিনাতে। তখন তিনি আলকামা ইবনে মুজাজ্জির আল মুদলেজি রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে রবিউল আউয়াল মাসে তিনি প্রায় 300 সাহাবির একটা বাহিনী পাঠিয়ে দিলেন। তারা যখন জেদ্দা অভিমুখে রওনা হয়েছেন, ইতিমধ্যেই তারা খবর পেয়ে গেল দুশ্মনের দল যে মদিনা থেকে সুসজ্জিত 300 বাহিনীর লোক আসছে, তখন তারা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করল, তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না, তারা সাগর পাড়ি দিয়ে চলে গেল। তাহলে ওখানে পৌঁছার পরে আলকামা রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবিরা কাউকে আর খুঁজে পেলেন না, অতঃপর তারা মদিনা চলে আসলেন। আসার পথে একটা ঘটনা ঘটে, ওনারা 300 লোকের বাহিনী আসছেন তো ফেরত জেদ্দা থেকে মদিনার দিকে, আলকামা ইবনে মুজাজ্জির আল মুদলেজি তিনি হচ্ছেন কমান্ডার, সবাইকে নিয়ে তিনি আসছেন। তো মদিনা একটু কাছাকাছি বা মাঝ রাস্তায় আসার পরে ওখানে কিছু সাহাবি বললেন, আপনারা তো সবাই মিলে একসঙ্গে আসছেন, তো আপনাদের তো কেউ মানে পদব্রজে আছেন, কেউ ঘোড়া বা জানা পশুতে চড়ে উঠে চড়ে আসছেন, আমাদের ঘোড়া টোড়া আছে, তা আমরা আপনারা পারমিশন দিলে আমরা কয়েকজন একটু ঘোড়া টোড়া নিয়ে একটু জলদি করে দ্রুত মদিনায় পৌঁছে যাই, বাড়িতে চলে যাই আপনাদের অনুমতি থাকলে। তখন তাদের কমান্ডার আলকামা ইবনে মুজাজ্জির তিনি তাদেরকে অনুমতি দিলেন, বেশ কয়েকজন তারা মদিনাতে আর্লি চলে আসার জন্য ওনারা দ্রুত গতিতে আসবেন, এইভাবে জার্নি করলেন। তো তাদের যে কয়েকজনকে তিনি পাঠালেন সেই কয়েকজনকে আবার একজন আমির বানিয়ে দিলেন, আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহুকে, আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহুকে তিনি লিডার করে এই কয়েকজনকে বলেন যে ঠিক আছে, ওনার নেতৃত্বে আপনারা মদিনায় যদি আগে পৌঁছে যেতে চান চলে যান। এখন ওনারা ওনাদের আগে আগে চলে আসছেন, তো তা তো আসতে কয়েকদিন লাগছে কারণ জেদ্দা থেকে মদিনা অনেক দূর। তো একবার যখন যাত্রা বিরতি করলেন রাত্রে, ওনারা খাওয়া দাবার করবেন আর একটু মরুভূমিতে অনেক সময় সে বিশেষ শীতকাল হয়ে গেলে খুব ঠান্ডা লাগে রাত্রেবেলা, তখন তারা একটু আগুন জ্বালালেন, আগুনের মধ্যে আগুন পোহাবেন একটু শীত দূর করার জন্য, ঠান্ডা দূর করার জন্য। আর ওখানে ওনারা কিছু খাবার দাবার পাকশাক করবেন, হয়তো কোনো একটা ছাগল টাগল জবাই করে খাবার টাবার বানাবেন, এরকম অবস্থায় আছেন, তো সবাই এই প্রস্তুতি চলছে। এখন ওনাদের যে কমান্ডার যাকে করে পাঠানো হয়েছে ছোট্ট গ্রুপ লিডার আবদুল্লাহ ইবনে হুযাফা সাহমি, তিনি ছিলেন খুব রসিক মানুষ, খুব জোক টোক ভালোই পারতেন, জোক করা তিনি খুব পছন্দ করতেন। ওনার মাথায় এক জোকের দুষ্ট বুদ্ধি মাথায় আসলো একটা, তো তিনি তাদেরকে বললেন, শোনা আচ্ছা আমি তো তোমাদের আমির তাই না, যে হ্যাঁ আপনি তো আমাদের আমির, তো আমার হুকুম মানা, আমি হুকুম দিলে শোনা এবং সেটা মানা কার্যকরী করা কি আপনাদের উপর ফরজ? যে হ্যাঁ অবশ্যই ফরজ। তা আমি যদি এখন একটা হুকুম দিই আপনারা পালন করবেন সবাই? বলে অবশ্যই, কেন আমরা আপনার কথা অন্যতা করবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন আমিরের নির্দেশ মান্য করতে হয়। তখন তিনি বললেন, এটাই যদি ঠিক হয় তাহলে আমি এখন তোমাদেরকে নির্দেশ দেব যে আমার কমান্ড হচ্ছে এই জ্বলন্ত আগুনে এখন ঝাঁপ দিবা সবাই। কি মহা মুশকিলের কথা, এই কথা মানে কেমনি? এখন ওনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, আর কেউ কেউ বললেন যে ইন্নামা ফারানা ইলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি মিনান নার, আরে আগুন থেকে বাঁচার জন্য তো আল্লাহ নবীর কাছে আসলাম, দিনের মধ্যে ঢুকলাম, ইসলাম কবুল করলাম, এখন যদি আগুনেই ঝাঁপ দিতে হয় ইসলাম তো তার ইসলামে এসে লাভ হলো কি? এটা কেমন, এটা তো আমাদের কাছে খটকা লাগছে, এটা তো বুঝতে পারছি না আমরা, এই কাজ কেমনে করব। তারপরে অবশ্য কয়েকজন আবার তাদের মধ্যে বললেন কি করা যায়, এখন উনি তো বলছেন কথাটা অন্যায় হলেও আমিরের কথা না মানলে তো বড় অন্যায়। কাজে তারা চিন্তা করলেন তাহলে ঝাঁপটাপ দেওয়ার জন্য রেডি হচ্ছেন, এখন আমিরের হুকুম মানতে হবে। তখন ওনাদের কমান্ডার আব্দুল রহিম হুদাফা রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে বললেন, আমসিকু আলাইকুম আনফুসাকুম ইন্নামা কুনতু আদহাকু মাআকুম, আরে থামো থামো ঝাঁপ দিতে হবে না, আমি একটু হাসা হাসির ব্যবস্থা করলাম আর কি, একটু যোগ করলাম তোমাদের সাথে, দেখি তোমরা কি করো। তো এরকম যোগ করা অবশ্য ভালো না, এটা শরীয়তে নিষেধ, কিন্তু সাহাবি হয়তো তিনি এটা মিসটেক করে ফেলেছেন। তারপরে এই ঘটনা শেষ, ওনারা মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছার পরে কিছু কিছু সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমাদের গ্রুপ লিডার তো আমাদেরকে এরকম করে আগুনে ঝাঁপ দেওয়ার মতো হুকুম দিয়ে ফেলেছিলেন, এবং তিনি যোগ করলেন কয়েকজন তো অলরেডি চিন্তাই করেছিল যে আমিরের হুকুম মানা এটা ফরজ, আপনার নির্দেশ, ঝাঁপ দেওয়ার জন্য রেডি হচ্ছিল অলমোস্ট, যদি ঝাঁপ দিয়ে ফেলতো কি অবস্থা হতো ইয়া রাসূলুল্লাহ, তাহলে এর পরিণতি কি হতো, ওনারা একটু জানতে চাইলেন। যদি কেউ এটাই মনে করছে যে আমিরের হুকুম মানা ফরজ, আমি ঝাঁপ দিই, তাহলে তার অবস্থা কি হতো আল্লাহর কাছে? তখন তিনি বললেন, লাউ দাখাল তুমুহা লাম তাজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, তোমরা যদি সেখে আগুনে ঝাঁপ দিতে তো কেয়ামত পর্যন্ত আগুনের মধ্যেই থাকতে, দুনিয়ার আগুন নেভে গেলেও তোমরা আখেরাতের আগুন তোমাদের জ্বলতে থাকবে। কারণ কি? এইটা তো কোনো মুসলমান করা ঠিক নয়। কেন মুসলমান আত্মহত্যার মতো কাজ করবে, আগুনে ঝাঁপ দেবে? এখন এই যে আনুগত্যের ব্যাপারে কারো কারো কনফিউশন হয়েছিল যে আমির আনুগত্য না করলে তো এটা বড় অনেক বড় নাফরমানি হয়ে যায় শরীয়তের, আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমিরের কথা শুনো, তোমার আল্লাহর কথা শুনো, আল্লাহ নবীর কথা শুনো, মানো, এবং তোমাদের মধ্যে যারা আমির তোমাদের দায়িত্বশীল তাদের কথা শুনো। তখন তিনি হাদিসে অ্যাড করলেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর হুকুমের নাফরমানি হয়, আল্লাহর দৃষ্টিতে ঠিক না, শরীয়তের বিরোধী কাজ হয়, এখানে আমিরের কোনো হুকুম মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, আমিরের হুকুম মানতে হবে শুধুমাত্র যেটা মারুফ, শরীয়তের দৃষ্টিতে ভালো কাজ, নেক কাজ, ওইটা। শরীয়তের দৃষ্টিতে যদি কোনো কাজ ভালো না হয় তাহলে আমিরের সেই নির্দেশ মানা যাবে না। এবং আরেকটি হাদিসে আমরা জানি এসেছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহ সৃষ্টিকর্তা তার হুকুম অমান্য করে কোনো সৃষ্টি, কোনো ব্যক্তি, কারো কথা শোনা যাবে না, সে যত বড় হোক না কেন, সে আমির হোক, সে মা হোক, সে বাবা হোক, সে উস্তাদ হোক, কোনো প্রশ্ন নাই, সে তার কথা শোনা যাবে না। যদি কোরআন হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হয়, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হয়ে যায়, শরীয়তের দৃষ্টিতে ঠিক নয় এমন কাজের হুকুম দিয়েছে, সেটা পালন করা যাবে না। এবং এই ঘটনা উপলক্ষেই তখন একটি কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আর সেটা হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা নাজিল করে ফেললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা। হে ইমানদারগণ, আতিউল্লাহা, তোমরা আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল আছে, ইনচার্জ আছে, তাদের কথাও মানো। তবে ফা ইন তানাযাতুম ফি শাইইন, কিন্তু কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি ইখতিলাফ হয় যে এটা শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে কি ঠিক নেই, কেউ মনে করলো হালাল, কেউ মনে করলো হারাম, কিন্তু এই সময় যদি কোনো আমির বলে হালালকে, হারামকে, বলে না এটা হালাল আছে করেন, তাহলে কি হবে, তোমরা ইখতিলাফ হয়ে গেল, এই সময় সরাসরি আমিরের হুকুম না মেনে তোমাদেরকে চেক করতে হবে কোরআন হাদিসে কি আছে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে এবারে এটাকে পাঠাও, তাদের কাছে জিজ্ঞেস করো। তখন তো আল্লাহর কাছে জিজ্ঞেস করতে হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আল্লাহর হুকুম কি আছে। তখন হয়তো আল্লাহ তাআলা ওহী নাজিল করবেন, আর যদি ওহী নাজিল করা না লাগে, স্বয়ং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানিয়ে দিয়েছেন, অথবা ওই মুহূর্তে জানিয়ে দিচ্ছেন, তখন ওনার সুন্নাহ থেকে ওনার হুকুম থেকে বোঝা যাবে। আর উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন নতুন করে হয়ে আসবে না। এখন এরকম কোনো ইখতলাফ যদি হয় এই যে শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কি নেই, তাহলে এর ফয়সালার জন্য কোথায় যেতে হবে? কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলিহি, কোরআন হাদিস চষে দেখতে হবে শরীয়তের হুকুমটা কি। তখন যদি আমিরের হুকুমটা এর সঙ্গে মিলে সেটাকে পালন করতে হবে, আর আমিরের হুকুম যদি এই কোরআন হাদিসের সঙ্গে মিলে না তাহলে সেই হুকুম মানা যাবে না। فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে এটাকে রুজু করো, এটাকে রিটার্ন করো এবং সেখানে গিয়ে দেখো কি আছে। যদি তোমরা সত্যিকার আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, ঈমান আনো, যালিকা খাইরুন ওয়া আহসানু তাউইলা, এটি হচ্ছে সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর ধরনের ব্যাখ্যা। যে এই ইখতিলাফের মধ্যে শরীয় বিষয় যখন হয়ে যায় তখন কার কথা শুনব? তখন লিডারের কথা না শুনে কোরআন হাদিস বিশেষজ্ঞ যিনি আছেন, যে ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছে এর ফতোয়া জিজ্ঞেস করে সেটাকে অনুসরণ করতে হবে। ওই সময় লিডারের কথা মানা যাবে না। অতি বড় একটা শিক্ষা আসলো উম্মতের জন্য এই ঘটনা উপলক্ষে, সারিয়াত আলকামা ইবনে মুজাজ্জিরের ঘটনা। যদিও সাহাবি আবদুল্লাহ ইবনে হুদাফা একটু যোগ করলেন, কিন্তু এই যোগ উপলক্ষে সুবহানাল্লাহ এটা বেকার যায়নি। আমরা শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স আমরা পেয়ে গেলাম, চমৎকার গাইডেন্স। এরপরে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে আলফুলস এলাকায়, যেটা তয়ি কবিলার অংশ ছিল, কবিলা তয়ি, হাতেমা তয়ি কবিলা। সেই এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাঠালেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে তিনি সেখানে পাঠালেন। কেন পাঠালেন? সেখানে একটা মূর্তি ছিল, মূর্তি ঘর ছিল, ফুলস। এই ফুলস হচ্ছে একটি মূর্তির নাম, যেটা তাই কবিলার লোকেরা এই বড় মূর্তিকে তারা এবাদত করত, এবং সেখানে একটি এবাদতের ঘর ছিল সেটাকে। তখন ওখানে এই তৈ কবিলা অনেকে ইসলাম কবুল করেছেন কিন্তু বাকিরা করেননি। তখন তিনি পাঠালেন প্রায় 150 জন আনসারি সাহাবিকে পাঠালেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে এই মূর্তি ঘরকে এবং এই মূর্তিকে ধ্বংস করার জন্য। এরপরে ওনারা সেখানে সকাল সকাল চলে গেলেন এবং সেই কবিলাকে ঘিরে ওনারা তাদেরকে জানিয়ে দিলেন যে আমরা এসেছি এই মূর্তিকে ধ্বংস করার জন্য। তারা কিছু মোকাবেলা করার চেষ্টা করলো কিন্তু তারা মোকাবেলায় ব্যর্থ হয়ে গেল, পরাজিত হয়ে গেল, এমনকি তাদেরকে যারা অনেকেই পালিয়ে চলে গেল শামের দিকে, সিরিয়ার দিকে, আদি বা কবিলা তাই প্রায় সিরিয়ার কাছাকাছি ছিল, আরব দেশের মধ্যে সিরিয়ার কাছাকাছি, তারা সিরিয়ার দিকে দৌড় দিল সবগুলো। বাকি যাদেরকে পাওয়া গেলে ধরে এবং অনেক গনিমতের মাল সহকারে ওনারা নিয়ে আসলেন এবং তারা এই ফুলস, এই যে মূর্তি ছিল ফুলস মূর্তিকে তারা ধ্বংস করে দিয়ে আসলেন। যখন মদিনা এসেছিলেন কয়েকজন বন্ধু নিয়ে, তার মধ্যে একজন ছিল সাফানা নামে এক মহিলা, তিনি হচ্ছেন আদি ইবনে হাতেমের বোন, অর্থাৎ হাতেম তাঈর কন্যা। হাতেম তাঈর নাম আপনারা শুনেছেন, হাতেম তাই বলে বাংলায়, যিনি অনেক বড় দানশীল ছিলেন ইসলামের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগেই তিনি মক্কা বা আরব দেশে বড় দানশীল হিসাবে পরিচিত ছিলেন এবং ইসলামের দাওয়াত পৌঁছার আগেই তাঁর ইন্তেকাল হয়ে যায়। তিনি ইসলামে ঢুকতে সুযোগ পাননি। তার ছেলে আদি এবং তার কন্যা সাফানা, আদি মোকাবিলায় টিকে না থেকে তিনি পালিয়ে সিরিয়ার দিকে চলে গেলেন, সাফানা অ্যারেস্টেড হয়ে গেলেন, বাকি লোকদের সঙ্গে মদিনায় নিয়ে আসা হলো। পরবর্তী পর্যায়ে অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফানাকে মুক্ত করে দিয়েছিলেন হাতেম তাঈর কন্যার পরিচয় পেয়ে, এবং কথা পরে আসবে, এবং ওনার মাধ্যমে পরবর্তী পর্যায়ে আদি ইবনে হাতেমের ইসলাম কবুল করার রাস্তা খুলে যায়। এবার সেটাই আসছে যে কীভাবে আদি ইবনে হাতিম তাই, হাতিম তাইয়ের ছেলে আদি কিভাবে ইসলাম কবুল করলেন, এ ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন তিনি কিভাবে ইসলামে এসেছিলেন। তিনি বললেন পুরো ঘটনা উনি বলছেন, জাআত খাইলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ক্বালা রাসূলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফখারাজতু হাত্তা কুনতু ফি আকসাল আরদি মিম্মা ইয়ালি রোম। যখন মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া বাহিনী অশ্বারোহী বাহিনী চলে আসলো, আমরা তখন মোকাবেলা টিকতে পারলাম না, তখন আমি যত দূরে যেতে পারি এই আমার এলাকা ছেড়ে নিরাপত্তার জন্য আমি একেবারে রোমান সম্রাটের এরিয়ার কাছে সিরিয়ার প্রান্তে এসে ঢুকে পড়লাম। আর তারা অ্যারেস্ট করে নিয়ে গেল কিছু লোককে, তার মধ্যে কোনো কোনো রেওয়ায়তে আম্মাতি আমার ফুফু, আর কোনো কোনো রেওয়ায়তে আমার উখতি আমার বোন সাফানা, তাকেও তারা ধরে নিয়ে গেল। যখন মদিনায় ওনারা পৌঁছে গেলেন বন্দীগণ, তখন আমার ফুফু বা আমার বোন যে রেওয়ায়ত এসছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ না আল ওয়াফিদু, আমার যারা লোকজন, আমার যারা যারা আমাকে দেখাশোনা করবে, আমার আপন জন, তারা আমার থেকে অনেক দূরে চলে গেল অন্যদিকে। ওয়ান কাতা আল ওয়ালাদ, আমার সন্তান সন্ততি আমার সাথে কেউ নেই, আমার গার্ডিয়ান হিসেবে আমার ভাই উনিও নেই। ওয়ান আজুজুন কাবীরা, আমি বুড়ো মহিলা, মা বি মিন খিদমাতিন, আমি বৃদ্ধ মহিলা হওয়ার কারণে আমার খিদমত করা নিজেই চলতে পারি না। ফামুন্না আলাইয়া মান্নাল্লাহু আলাইকা, আপনি মেহরবানি করে আমাকে মুক্ত করে দেন, আমি আমার এলাকায় চলে যাই, আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক ইহসান করবেন, দয়া করবেন। তখন উনি জানেন না যে এই মহিলা কে, তখন তিনি জিজ্ঞেস করলেন মান ওয়াফিদুকা, যে তোমার যার যিনি তোমার দায়িত্ব পালন করার কথা তিনি দূরে চলে গেছেন, পালিয়ে চলে গেছেন, তিনি কে? তিনি বললেন আদি ইবিন হাতিম, হাতিম তাইর ছেলে আদি। এতক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারলেন, কারণ হাতিম তাই যে আদি যে পালিয়ে গেছেন এই খবর মদিনায় এসেছিল, তাকে আমরা ধরতে পারিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা, আল্লাহি ফাররা মিন আল্লাহ রাসূলিহি, যে আদি আল্লাহ এবং তার রসুল থেকে পালিয়ে চলে গেল সেই আদি আপনার ভাই, আপনার গার্ডিয়ান? তিনি বলেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ফামুন্না আলাইয়া, আপনি আমার প্রতি একটু ইহসান করেন, দয়া করেন। এরপরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মুক্ত করার চিন্তা করলেন। ওকে, তুরা আন্নাহু আলী ইবনে আবি তালিব ক্বালা সালিহ হুমলানান ফাসআলাতহু ফাআমারাহা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু লোকজন ছিল ওনার পাশে, মহিলার প্রতি ওনাদের দয়া হলো, তিনি বললেন তোমাকে তো মুক্ত করে দিয়েছে, তো তুমি আল্লাহ নবীর কাছে দরখাস্ত দাও ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো কেমনে, বুড়ো মানুষ, আমার জন্য একটা সওয়ারির ব্যবস্থা করে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ারির ব্যবস্থা করে দিলেন, করে দিয়ে ওনাকে নিয়ে চলে গেলেন। তারপরে উনি পৌঁছে গেলেন ওনার এলাকায়, এরপরে গিয়ে উনি কোথায় আদি আছে তাকে তিনি ধরলেন। তিনি বলেন যে, মহিলা নিজেই বলেন যে আমি তখন আদিকে বললাম লাকাদ ফালতা ফালাতান মা কানা আবুকা ইয়াফালুহা, যে তুমি এমন কাজ করলে তোমার বাবা এই কাজ করতো না, অর্থাৎ হাতেম তাই এই কাজ করতেন না, আমাদের বাবা এরকম করতেন না, তুমি কাজটা কেন করলে, পালিয়ে না গিয়ে বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে উনি তোমাকে সমাধান দিতেন। তো এখন তুমি চলে আসো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তুমি যদি চাও যে তুমি আগ্রহ করে আসবে, ভালো, তোমার ভালো ইচ্ছা আছে, তুমি চাও ইসলাম কবুল করতে, সেটাও ঠিক আছে, আর তোমার যদি ভয় লাগে তাও তুমি আসো, এবং যারা যারা এরকম নিরাপত্তাহীনতার আশঙ্কা করেছে, আমি উনি নাম বললেন যে অমুক অমুক অমুক, আমি দেখেছি তারাও ওনার কাছে নিরাপত্তা পেয়ে গেছেন, তো আমার বিশ্বাস তোমার বাবার পরিচয় গেলে, আমাদের বাবার পরিচয় পেলে তিনি তোমাকে ক্ষতিগ্রস্ত করবেন না, তোমাকে সুযোগ দেবেন। তো আদি এই কথা শুনে উৎসাহিত হলেন এবং তিনি বলেন যে আমি চলে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মদিনায় চলে আসলাম, এবং আমাকে দেখলেই, দেখা মাত্র অনেকে চিনে ফেললেন সাহাবিরা, তারা বলে ওই যা আদি আসছে আদি আসছে, যা আদি ইবনে হাতিম, যা আদি ইবনে হাতিম, এই সবাই কথা বলা বলি শুরু করে দিল। তারপর আমি আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওনার সামনে কথা বলা শুরু করে দিলাম। তিনি আমাকে দেখা করার সাথে সাথে বলেন, ইয়া আদি ইবনে হাতিম, মা আফাররাকা আন ইউকালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোন জিনিস তোমাকে নিয়ে গেল, কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে নিয়ে গেল এই কথা বলা থেকে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ফাহাল মিন ইলাহিন ইল্লাল্লাহ, সত্যি করে বলো তো, আল্লাহ ছাড়া কি আসলে কোনো মাবুদ আছে? মা আফাররাকা আন ইউকাল, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বলতে কি তোমার খুব কষ্ট হয়? এটা শুনতে কষ্ট হয়? এই কথা কি তুমি বরদাস্ত করতে পারো না? এরপরে ফাহাল মিন শাইইন আকবর মিন আল্লাহ, আল্লাহ তাআলার চেয়ে বড় কি আর কেউ আছে? ইয়া আদি ইবনে হাতিম, আসলিম তাসলাম, তিনবার বলেন আদি ইবনে হাতিম, তুমি সালাম ইসলাম কবুল করো, তুমি নিরাপত্তা পেয়ে যাবে, তুমি ইসলাম কবুল করো, তুমি নিরাপত্তা পেয়ে যাবে, তুমি ইসলাম কবুল করো, তুমি নিরাপত্তা পেয়ে যাবে, তিনবার করে তিনি বললেন। তখন সে বলে ইন্নি আলা দীনি, কাজে ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা দিনের মধ্যে অলরেডি আসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আলামু বিদিনিকা মিনকা, যে আমি তো জানি তুমি কোন দিনের মধ্যে আছো। ফাকুলতু আনতা আলামু বিদিনি মিন্নি, আমি যে দিনে আসি আমার চেয়ে বেশি আপনি জানেন ওটা? হ্যাঁ, আমি তোমার চেয়ে বেশিটা জানি। উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, আদি ইবনে হাতিম সিরিয়া, ওর পারেই তো পাশেই রোমান সম্রাট, তো এই জন্য ওই এলাকায় কিছু লোক খ্রিস্ট ধর্ম কবুল করেছিল, তিনিও কবুল করেছিলেন। তখন তিনি বলেন, আমি ভালো করেই জানি। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম আলাসা মিনার রাকুসিয়া, তুমি কি রাকুসি পরিবারের নও কি? তিনি বললেন যে হ্যাঁ, আমি তো রাকুসি আছি। তাছাড়া বললেন যে মানে খ্রিস্ট ধর্মের সঙ্গে লোকাল ধর্মকে মিশিয়ে এক ধরনের একটু গোলমালে ধরনের পাকিয়ে ফেলেছিল, তারা কিছু লোকাল কালচার অ্যাড করে ফেলেছিল, এটাকে নাম ছিল রাকুসিয়া, খ্রিস্ট ধর্মের একটা লোকাল শাখা হিসাবে বিবেচনা হতো, পরিপূর্ণ খ্রিস্ট ধর্মের মতো নয়। ওয়ান তা তাকুলু মেরবা কাউমেকা, আর তুমি তোমার কাউমের কোনো জায়গায় গনিমতের মাল পেয়ে গেলে তার চার ভাগের এক ভাগ তুমি নিজে দখল করো, এটা তোমাদের সিস্টেম করে নিয়েছো, তাই না? তো এইটাও তো তোমার লোভ আছে। কুলতু বালা, আমি বললাম যে হ্যাঁ, এটা ঠিক, আপনি ঠিকই বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না হাযা লা ইয়াহিল্লু লাকা ফি দীনিকা, এটা তোমাদের দ্বীনের জন্য, এটা তোমাদের দ্বীনের জন্য হালাল নয়, এটা তোমাদের দ্বীনের জন্য হালাল নয়। তুমি জানো খ্রিস্ট ধর্মে তোমার এটা খাওয়া হালাল করে না, তুমি এটা খেয়ে নিচ্ছ, চার ভাগের এক ভাগ লোকদের থেকে তুমি ট্যাক্সের মতো নিয়ে নিচ্ছ। এটা শুনার পরে আদি বললেন, আমার এবারে মন দুর্বল হয়ে গেল, আমি তো এখন ধরা পড়ে গেছি, আমার দুনিয়ার লোভের মজার কারণে আমি এটা পারলাম না আর ওনার সামনে মজবুত করে কিছু মোকাবিলা করতে। তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নি আ'লামু মা আল্লাযী ইয়ামনাউকা মিনাল ইসলাম, আমি ভালো করেই জানি তোমাকে ইসলাম কবুল করতে কোন জিনিস বাধা দেয়। ইন্নামা ইত্তাবাহু দাফাতুন নাস ওমা লা কুওয়াতা লাহু, তোমার মনে বাধা আসে এই জন্য যে ইসলাম কবুল করে যারা তারা দুর্বল অসহায়, এদের তেমন কোনো বড় কোনো পরিচয় নেই ইত্যাদি অনেক কিছু তোমার মনে আসছে। ওয়াকাদ রামাতহুমুল আরব, আর তাদেরকে আরবরা ইতিমধ্যেই বর্জন করেছে, এইরকম একটা ধারণা তোমার মধ্যে কাজ করছে। আজকে আমাদের সময় শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। আমরা আগামী সপ্তাহে আদি ইবনে হাতিমের ইসলাম কবুল করার বাকি অংশটুকুন ইনশাআল্লাহ শুনবো, আল্লাহ তাআলা তৌফিক দিলে।